নমস্কার, আমি মুসাফির। শুরু করছি আজকের পডকাস্ট মন খারাপের একটু পরে এপিসোড 9। আজকের বিষয় হলিউডের নির্বাসিত নায়ক। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ইতিহাসে সেই ঘটনা হলিউড 10 নামে পরিচিত। 1940-এর গোড়ার দশক, পৃথিবী জুড়ে তখন সাম্রাজ্যবাদ বিরোধী হাওয়া বা অ্যান্টি এস্টাবলিশমেন্ট মুভমেন্ট চলছে। ঔপনিবেশিক দেশগুলো তখন স্বাধীনতার জন্য লড়াই করছে, আর প্রথম বিশ্বের দেশগুলো তখন ক্ষমতা দখলের লড়াই মত্ত। সেই সময় প্রথম বিশ্বের দেশগুলোর মধ্যেও কিন্তু ধীরে ধীরে প্রতিবাদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে, আর সাম্রাজ্যবাদের পীঠস্থান আমেরিকাও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমেরিকার মধ্যেও তখন কমিউনিজমে ঢেউ আছড়ে পড়ছে, মানুষ ব্ল্যাক কার্ড হাতে মিছিল করছে, রাস্তায় নেমে প্রতিবাদ করছে। এবং ঠিক সেই সময় খ্যাতি, যশ, মোহের যে সোনালী জগৎ, সেই হলিউডে কিন্তু প্রতিবাদের একটা কণ্ঠস্বর জোরালো হচ্ছে। কিছু মানুষ সরকারের পক্ষে কথা বলছে, আবার কিছু মানুষ সরকারের নীতির সমালোচনা করছে। এবং ধীরে ধীরে এই মত বা বিরোধী মত এটা কিন্তু জোরালো হয়ে ওঠে। সরকার যখন বুঝতে পারে যে হাওয়া খুব একটা সুবিধের নয়, তখন তারা এই সমস্ত নব্য বিপ্লবীদের শাস্তি দেওয়ার একটা উপায় খুঁজে বার করার চেষ্টা করে। তো তখন সেই সময় বহু অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীরা এই রাজ রোশনলে পড়ে, অনেকেই নির্বাসিত হন। এবং সেই সময় প্রথম সারির কিছু লেখক, চিত্রনাটককার বা পরিচালক, তারা রাজ রোশনলে পড়ে জেলে যান। এবং হলিউড এই ঘটনাটাই হলিউড 10 নামে পরিচিত। সেই সময় তখন মানুষ এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামে। এই হলিউড 10-এর এক পরিচিত মুখ হচ্ছে ডাল্টন ট্রাম্বো। ডাল্টন ট্রাম্বো ছিলেন চিত্রনাট্যকার, লেখক, সাহিত্যিক। তো যখন কমিউনিজমের এই প্রভাব চলছে, তখন তিনি এক পত্রিকায় লেখেন যে রাশিয়ানরা যত না আমেরিকানদের ক্ষতি করছে, তার থেকে অনেক বেশি ক্ষতি করছে আমেরিকান নীতি আমেরিকাবাসীদের কাছে। তো এর ফল যা হওয়ার তা হয়, ডাল্টন ট্রাম্বো 1 বছরের জন্য জেলে যান। যদিও তিনি ছাড়া পান 10 মাস বাদে, কিন্তু ততদিনে ফরমান জারি হয়ে গেছে যে এই সমস্ত বিরোধী বা বিদ্রোহীদের অবিলম্বে তাড়াতে হবে, কোনো সংস্থায় কিন্তু তাদেরকে কাজ দিতে পারবে না। এইভাবে বহু শিল্পী বুদ্ধিজীবীরা ব্ল্যাকলিস্টেড হয়ে যান। ডাল্টন ট্রাম্পের বয়স তখন 50-এর গোড়ায়। জেল থেকে ফিরে এসে তিনি কিছুদিন চুপ থাকেন, তারপর আবার লিখতে শুরু করেন। এবং তারপর তিনি বিভিন্ন প্রযোজক সংস্থার সঙ্গে কথা বলা শুরু করেন, অবশেষে একজন রাজি হয় তার চিত্রনাট্য কিনতে, তবে স্বনামে নয়, বেনামে। এবং তারা শর্ত দেয় যে এই চিত্রনাট্য তারা কিনবে তার পারিশ্রমিকের অর্ধেকেরও কম টাকায়। ডাল্টন ট্রাম্পো তখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তিনি সব শর্ত মানতে রাজি হন এবং তিনি বেনামে চিত্রনাট্য লেখেন। চিত্রনাট্যের নাম দেন দ্য পিজন অ্যান্ড দ্য প্রিন্সেস। তারপর গোপনে প্রযোজকের কাছে সেই চিত্রনাট্য পৌঁছে দেন। প্রযোজক পড়ে সেই চিত্রনাট্য, পড়ে তাদের ভালো লাগে, কিন্তু বলেন যে সবই ঠিক আছে, কিন্তু নামটা বড্ড ম্যারম্যারে, দ্য পিজন অ্যান্ড দ্য প্রিন্সেস। প্রযোজকরা নামটা বদলে দেন। 1953 সালে সেই বদলে যাওয়া নামে ছবিটি মুক্তি পায়। ছবিটির নাম দ্য রোমান হলিডে। এরপর বাকিটা ইতিহাস। ছবিটি বক্স অফিসে তুমুল সাফল্য পায়, প্রশংসা ঝড় বয়ে যায়, প্রচুর প্রচুর পুরস্কার পায় সেই ছবিটি, এবং একাডেমি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ গল্পের জন্য মনোনীত হয় রোমান হলিডে। তবে সেই ছবির পুরস্কার প্রাপকের নাম ছিল ইয়ান ম্যাকলিয়ান হান্টার, কারণ আসল লেখক তখন নির্বাসিত। এরপর এর 3 বছর বাদে 1956 সালে আরও একটি ছবি তিনি একই প্রযোজনা সংস্থার হয়ে লেখেন, এবং সেই ছবিটিও শ্রেষ্ঠ গল্পের জন্য একাডেমি অ্যাওয়ার্ড জেতে। ছবিটির নাম দ্য ব্রেভ ওয়ান। এরপর বেশ কিছু দিন আরও নানাভাবে জল গড়ায়। 1960 সালে স্ট্যানলি কুব্রিক একটি ছবি বানাচ্ছিলেন। ছবিটির প্রযোজক ছিলেন বিখ্যাত হলিউড অভিনেতা কির্ক ডাগলাস, এবং সেই ছবির জন্য হাওয়ার্ড ফাস্টের বিখ্যাত উপন্যাস স্পার্টাকাসের অবলম্বনে চিত্রনাট্য লিখছিলেন ডাল্টন ট্রাম্পো। ছবিটির জন্য যখন ক্রেডিট টাইটেল দেওয়া শুরু হয়, তখন লোকজন প্রশ্ন করে ডাল্টন ট্রাম্পোর নাম কী দেওয়া হবে। খাক ডাগলাস বলেন, কেন ডাল্টন ট্রাম্পো তার স্বনামে লিখবে, তিনি তো কোনো অপরাধ করেননি যে তিনি তাকে বেনামে লিখতে হবে। এবং সেই প্রথম ভীমরুলের চাকে ঢেল ছোড়েন কার্ক ডাগলাস। এরপর যারা এতদিন পর্দার ভিতরে ছিলেন, তারা আস্তে আস্তে মুখ খোলেন ডাল্টন ট্রাম্বোর হয়ে এবং আরও নির্বাসিত শিল্পীদের হয়ে। এই ঘটনার পর 6 দশক কেটে যায়। 2003 সালে যখন প্রথমবার রোমান হলিডে ডিভিডি ফরম্যাটে প্রকাশিত হয়, সেই প্রথম ডাল্টন ট্রাম্পের নাম সেই ডিভিডিতে ক্রেডিট টাইটেলে দেওয়া হয়। ডাল্টন ট্রাম্পো মারা যান 1976 সালে 10ই সেপ্টেম্বর। তিনি এই ঘটনা দেখে যেতে পারেননি। এরপর 4 দশক কেটে গেছে। ডাল্টন ট্রাম্পো তখনও ছিলেন, আজও থাকবেন, এবং ততদিন থাকবে যতদিন মানুষের শিল্পের প্রতি, মননশীল কাজের প্রতি আকর্ষণ থাকবে। আসলে বিজ্ঞান বা প্রযুক্তি যতই উন্নতির ডানা মেলুক না কেন, প্রতিভা জিনিসটা এমনই যে সেটাকে কলকারখানায় তো তৈরি করা যায় না। প্রতিভা বরাবরই একগুয়ে, সে অনেকটা বাইসনের মতো শিং বাগিয়ে চার্জ করে। সে বলে, যদি ক্ষমতা থাকে তাহলে আমার সঙ্গে লড়াই করে যেত, পিছন থেকে চাপটে ধরো না। তাই শাসকের লাঠি যতই ধারালো হোক না কেন, প্রতিবাদের কণ্ঠস্বরকে এইভাবে কোনোদিনও কণ্ঠরোধ করা যাবে না। প্রতিভা হচ্ছে ছাই চাপা আগুনের মতো, তাকে যতই তুমি বালি দিয়ে ঢাকো না কেন, সে কিন্তু দাবানো জ্বালাবেই জ্বালাবে। আজকের এই পডকাস্টটা এখানেই শেষ করছি। এরপর ফিরে আসবো আরও নতুন কোনো বিষয় নিয়ে। আজকের মতো টাটা।